আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
একটি আন্তর্জাতিক গবেষণা থেকে আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন শহরে যে হারে তাপমাত্রা বাড়ছে সেই ধারা অব্যাহত থাকলে
রাজধানী ঢাকা সহ পাঁচটি বড় শহরই
আগামী এক দশকের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে যাবে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী এবং স্কুল অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স বিভাগের শিক্ষক ডক্টর আশরাফ দেওয়ান। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর আশরাফ দেওয়ান। তিনি জানিয়েছেন তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে তাদের গবেষণার মূল বিষয়গুলো। ডক্টর আশরাফ দেওয়ান, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
আপনাকে ধন্যবাদ।
আন্তর্জাতিক সাময়িকী সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড সোসাইটিতে আপনাদের করা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বড় শহরগুলোতে তাপমাত্রা বেড়ে চলেছে। আমাদের শ্রোতাদের জানাবেন কি এই তাপমাত্রা বাড়ার বিষয়টি কিভাবে আপনাদের গবেষণায় উঠে এসেছে?
আসলে সারা পৃথিবীতে নগরায়ন এমন ভাবেই হচ্ছে, অর্থাৎ এখন পৃথিবীতে 50% মোট জনসংখ্যার 50%-এরও বেশি, সম্ভবত 55% নগরে বাস করে। তো সারা পৃথিবীর নগরগুলি এখন উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন ধরনের মনুষ্য অ্যাক্টিভিটিস এর কারণে। সেই থেকেই মূলত আমরা এটা একটা কনসেপচুয়ালাইজ করি যে আমাদের দেশে তাহলে কি অবস্থা। হয়তো স্পোরাডিক্যালি এদিক ওদিক কাজ হয়েছে, কিন্তু সিস্টেমেটিক কাজের যেহেতু অভাব ছিল, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে ক্যালগেরির সাথে কথা বললাম, বাংলাদেশের কিছু রিসার্চার আছে ওনাদের সাথে কথা বললাম। তো তখন কথা বলে আমরা বললাম যে ঠিক আছে, আমরা এটা একটু দেখি কি হয়। তো প্রথমে আমরা চিন্তা করেছিলাম যে একটা দুইটা সিটি নিয়ে করবো, পরে চিন্তা করলাম যে না, 5টা সিটি নিয়ে করি। আসলে আমাদের উদ্দেশ্য ছিল 20টা সিটি নিয়ে করার, কিন্তু আসলে ডেটা ছিল না, বাংলাদেশের ডেটা একটা প্রবলেম। তো আমরা ওইখান থেকে আমরা শুরু করি এবং আমরা 5টি শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেটের তাপমাত্রা নিয়ে কাজ শুরু করি। আন্তর্জাতিক গবেষণার অংশ হিসেবে 2000 থেকে 2019 সাল পর্যন্ত প্রতিদিনের সকাল এবং রাতের উপগ্রহ চিত্র নিয়ে 5টি শহরের স্কিন টেম্পারেচার, যেটাকে আমরা বলি ত্বকের তাপমাত্রা, সেটার ধরন বিশ্লেষণ করি। এক্ষেত্রে আমরা 8000-এরও বেশি স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে গবেষণা করেছি। এতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যে নন সিটি এরিয়া 5টা শহরের তার তাপমাত্রা গ্রামের তুলনায় অনেকটাই বেশি। যেমন ঢাকায় হচ্ছে 2.74 ডিগ্রি সেলসিয়াস বেশি সারাউন্ডিং গ্রামের তুলনায় বা ন্যাচারাল পরিবেশের তুলনায় শহরের পরিবেশে। চট্টগ্রামে 1.92 ডিগ্রি, খুলনায় 1.27, সিলেটে 1.10 ডিগ্রি এবং রাজশাহীতে 0.74 ডিগ্রি, সেটা হচ্ছে দিনের বেলায়। রাতের বেলায় যেটা হয়, গ্রামের তুলনায় চট্টগ্রামের তাপমাত্রা বেশি এবং তারপর হচ্ছে ঢাকা, যেটা হচ্ছে 1.57 ডিগ্রি সেলসিয়াস। তবে আশ্চর্যজনকভাবে সত্যি যে খুলনায় রাতের তাপমাত্রা গ্রামের তুলনায় কমছে। কেন কমছে আমরা সেটা এখনো চিন্তা করতে পারিনি, তো আমরা সেই কাজটা করিনি। তো এই আর কি, যে আমরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে যে গত 20 বছরের ডেটা, প্রতিদিনের ডেটা ব্যবহার করে আমরা এটা করেছি। কারণ তাপমাত্রা তো দুই ধরনের হয়, একটা হচ্ছে এয়ার টেম্পারেচার, একটা হচ্ছে সার্ফেস টেম্পারেচার বা ল্যান্ড সার্ফেস টেম্পারেচার, ভূপৃষ্ঠের যে তাপমাত্রা। তা আমরা করেছি ভূপৃষ্ঠেরটা, কারণ আমাদের দেশে যে এয়ার টেম্পারেচার ডেটা সেটা প্রত্যেকটা শহরে একটা স্টেশন, যেটা আমরা চাচ্ছিলাম আমাদের অবজেক্টিভের সাথে, সেটা কাজ হতো না, দেখি আমরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করেছি।
তাপমাত্রা বাড়ার হারটি কেমন, এর পার্থক্যটা কি? ধরুন এক দশক আগে যে তাপমাত্রা ছিল এখন সেই তাপমাত্রার বাড়ার হারটি কিরকম, এবং শুধুমাত্র শহরগুলোতেই কেন এই তাপমাত্রা বাড়ছে?
সেটা হচ্ছে যে এখন যেটা আগে যেটা ছিল, যদি আপনি অন এভারেজ আমরা যদি বলি যে গড়ে কতটা তাপমাত্রা গত 20 বছরে বেড়েছে, সেটা আমরা বলতে পারি যে 2.74 ডিগ্রি বেড়েছে। অর্থাৎ গ্রামে 2.74 ডিগ্রি কম সেলসিয়াস কম ছিল ঢাকার ক্ষেত্রে যদি বলি। এখন যেহেতু জলবায়ু পরিবর্তন একটা অন্যতম নির্দেশক হচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা, অর্থাৎ দিনে আপনি গরম ফিল করবেন, রাতের বেলায় কম ফিল করবেন, গরম কুলিং হয়ে যাবে। আমাদের 4টা যে 5টা শহর সেই শহরগুলি তো হচ্ছে উল্টো, অর্থাৎ দিনে এবং রাতের তাপমাত্রার কোনো তারতম্য না থাকাতে আপনি সবসময় গরম ফিল করছেন। এবং আপনি হয়তো পত্রিকা যদি দেখে থাকেন বাংলাদেশে, দেখবেন যে মানুষ হাঁসফাঁস করছে গরমে, একটা এক প্রকার নাকাল হয়ে যাচ্ছে মানুষ। তো কেন বাংলাদেশের এই 5টি শহরে হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে যে অস্বাভাবিক জনঘনত্ব, মানুষের নিজস্ব একটা শারীরিক টেম্পারেচার আছে। আপনি যদি 50 জন মানুষকে একটা বিল্ডিং এর মধ্যে রেখে দেন, একটা রুমের মধ্যে, তাহলে দেখবেন যে অল্প সময়টা সেটা গরম হয়ে যায়। তো সেটা একটা। তারপরে আমাদের যে কনক্রিট জঙ্গল, যে কনক্রিটের আচ্ছাদনের পরিমাণ দ্রুত বাড়ছে, সেই সাথে বাড়ছে আপনার এসির ব্যবহার, আদালত, কলকারখানা এবং পরিবহনে আপনার বজ্রতাপ, তারপরে হচ্ছে যে বিল্ডিং এর ডেন্সিটি এতটাই বেশি, এরা করে কি যে আপনার তাপ যে শোষণ করে দিনের বেলায়, সেই তাপটা যে হারে রাতের বেলা চলে যাওয়ার কথা সেটা আর যায় না, প্রতিদিনই উদ্ধৃত থেকে যায়, থেকে আস্তে আস্তে সেটা অ্যাকুমুলেটেড হয়ে পরিবেশের সাথে, স্থানীয় পরিবেশের সাথে যখন যুক্ত হয় তখন সবসময় আপনি গরম ফিল করবেন। তা আমাদের দেশের বিল্ডিং গুলি যেহেতু জলবায়ু সংবেদনশীল না, অর্থাৎ আপনি এখানে যদি দেখেন, এখানে প্রথমত হচ্ছে যে আপনি বিল্ডিং তৈরি করতে গেলে সেখানে পারফোরেটেড ইট তৈরি করে, এরা একটা ছিদ্রযুক্ত ইট ব্যবহার করে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে। আমাদের দেশে সলিড ইট ব্যবহার করে। তো সলিড ইট করে কি, তাপমাত্রা বেশি ধরে রাখে পারফোরেটেড ইটের তুলনায়, যার জন্য আপনার বিল্ডিং গুলি জলবায়ু সংবেদনশীল না হওয়ার কারণে তারা এই হিট ট্র্যাপ করে আশেপাশের পরিবেশের সঙ্গে স্থানীয় জলবায়ুকে অনেক উত্তপ্ত করে তুলছে দিন দিন। এটাই মূলত মেইন কারণ বলে আমরা মনে করি যে জনঘনত্ব, প্রচুর পরিমাণে কনক্রিট বিল্ডিং এর ঘনত্ব এবং হচ্ছে আপনার যে বজ্রতাপ বিভিন্ন পরিবহন অফিস আদালত কলকারখানা থেকে যেটা বের হয় সেগুলি আসলে দিন দিন আমাদের পাঁচটি শহরের তাপমাত্রাকে বাড়িয়ে তুলছে।
প্রশ্ন হচ্ছে যে এই যে তাপমাত্রা বাড়ছে এবং এটি যদি ক্রমাগত বাড়তেই থাকে তাহলে বড় বড় শহরগুলোতে এর প্রভাব কিরকম হবে, সেগুলি কি বসবাসের যোগ্য থাকবে কিনা বা জীবন ধারণ কিভাবে প্রভাবিত হবে?
দেখুন, তাপমাত্রা আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আপনি নিজেও বোঝেন যে আপনি যেদিন খুব হিট ফিল করেন সেদিন আপনার খুব দ্রুত টায়ার্ড হয়ে যান, কাজ করা হয়ে ওঠে না। সুতরাং তাপমাত্রা মানুষের প্রাকৃতিক মানবিক সবকিছুর উপর প্রভাব পড়বে। তাপমাত্রা যদি বেড়ে যায় একদিকে মানব জীবনে বাড়বে অস্বস্তি, অন্যদিকে শক্তি সম্পদের উপর বাড়বে চাপ, নিত্য নতুন রোগ বালাই বা জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে উঠবে। যেমন 2000 সালের পূর্বে ঢাকা শহরে কোন ডেঙ্গুর প্রকোপ ছিল না, কোনো মোটেই পরিচিত ছিল না ঢাকার মানুষজন 2000 সালের পূর্বে, কিন্তু এখন ডেঙ্গু একটা নিয়মিত বিষয় যা নগর জলবায়ুর উষ্ণায়নের সঙ্গে পরোক্ষভাবে জড়িত। একইভাবে অতিরিক্ত পানি ব্যবহার করছে মানুষ দ্রুত শীতল করার জন্য। আপনি যদি পুরনো ঢাকার চিত্র যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, সকালবেলায় দেখবেন যে বা দুপুরের দিকে ব্যবসায়ীগণ রাস্তার মধ্যে পানি ছিটায়, দোকানে বসে থাকতে তাদের গরম লাগে, তখন তারা সামনের অংশে একটু পানি দিয়ে সেটাকে কুলিং করার চেষ্টা করে। তার মানে হচ্ছে যে পানি সম্পদের উপরও চাপ বাড়বে। সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, আপনি যদি মনে করে থাকেন 2017 সালে মুম্বাইতে একটা বিল্ডিং 100 বছরের এক বিল্ডিং পড়ে গিয়েছিল অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। এখন এটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে অবকাঠামো হয়ে রয়েছে সেই অবকাঠামোগুলি আসলে নিশ্চল স্টেশনারি জলবায়ুর উপর ভিত্তি করে। এই যে জলবায়ুর পরিবর্তন এক্সট্রিম ইভেন্টস গুলি বেড়ে যাচ্ছে সেগুলির উপর ভিত্তি করে এই অবকাঠামোগুলি তৈরি না। তো সেটা যদি নিশ্চল জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে, এখনো নিশ্চল জলবায়ু নাই, এক্সট্রিম ইভেন্টস বাড়ছে বা বাড়বে দিন দিন, উদ্ভিদের যে জীবন প্রক্রিয়া আছে সাকসেশন সেটারও পরিবর্তন হচ্ছে, তো সবকিছু মিলে যে জীব বৈচিত্র, শক্তি সম্পদ, পানি সম্পদ সবকিছুর উপর একটা পরিবর্তন আসবে, সর্বোপরি শহরগুলি বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে যদি এই অবস্থা চলতে থাকে।
এখন প্রশ্ন হচ্ছে যে এই তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে কি করণীয় আছে?
তাপমাত্রা বৃদ্ধি রোধের যেটা করা যেতে পারে, যে পরিকল্পিত নগরায়ন অবশ্যই এটাই সবচেয়ে জরুরি জিনিস, সবুজের আচ্ছাদন বৃদ্ধি এবং বাড়িঘর তৈরির জন্য যে উপকরণ যেমন কালার, তারপর তার কোটিং বা পারফোরেটেড ব্রিক, এগুলি ব্যবহার করতে হবে। বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং মাথাপিছু সবুজের পরিমাণ এত কম যে আসলে কল্পনারও অতীত। পাবলিক নীতিমালাগুলো তৈরি হয়েছিল বন্যা, ঘূর্ণিঝড় বা ড্রাউট, খরা এগুলিকে কেন্দ্র করে। যেমন ঢাকার ক্ষেত্রে যদি আপনি ডিটেইল এরিয়া প্ল্যান দেখেন, ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যান হয়েছে গত কয়েক বছর ধরে 2035 সাল পর্যন্ত। আনফর্চুনেটলি এই ডিটেইল এরিয়া প্ল্যানে যে স্থানীয় জলবায়ুর যে পরিবর্তন বা উষ্ণায়ন এই জিনিসগুলিকে তারা কনসিডার করে নাই। আবার যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান রয়েছে সেখানেও বিষয়টি উপেক্ষিত। সাম্প্রতিক সময় আপনি জেনে থাকবেন যে বদ্বীপ পরিকল্পনা 2100 সাল হয়েছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেখানে আরবান উষ্ণায়নের ব্যাপারটা কিছু আসলেও সুনির্দিষ্ট কোন নীতিমালা হয়নি।
ধন্যবাদ ডক্টর আশরাফ দেওয়ান, নগর উষ্ণায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
জি, আপনাকেও ধন্যবাদ।
এরকম গল্প আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।